শ্রোতা বন্ধু, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমরা আপনাকে আল্লাহর নামে শুভেচ্ছা জানাই। তিনি শান্তির প্রভু, তিনি তার তৈরিকৃত ধার্মিকতার পথ এবং তার সত্যময় শান্তি সম্পর্কে আমাদের জানাতে চান। আজকে আপনার অনুষ্ঠান ধার্মিকতার পথ আবারও উপস্থাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের গত অনুষ্ঠানে আমরা দেখেছি যে ধর্মীয় নেতারা ঈসার বিরুদ্ধে গিয়ে তাকে হত্যা করতে চেয়েছিলেন, কারণ তিনি বলেছিলেন আল্লাহ তালা আব্বা, আর এই কথা বলে তিনি নিজেকে আল্লাহর বরাবর করেছিলেন। একটি বিশাল জনসংখ্যা প্রভু ঈসাকে অনুসরণ করত। এই জনসংখ্যার অনেকেই ঈসার উপর ঈমান আনত এবং অনেকেই ঈসার উপর ঈমান আনত না। ঈসা ঈমানদারদের মধ্যে থেকে ১২ জন সাহাবি বা দূত বাছাই করেছিলেন, যেন তারা তার সাথে থাকতে পারে, তাদেরকে শিক্ষা দিতে পারেন এবং তাদেরকে সুখবর প্রচারের জন্য পাঠাতে পারেন। যে ১২ জন প্রেরিতকে ঈসা বাছাই করেছিলেন, সেই ১২ জন প্রেরিতের নাম এই:
প্রথম শিমন, যাকে পিতর বলা হয়, তারপর তার ভাই আন্দ্রিয়, শিবদিয়ের ছেলে ইয়াকুব ও তার ভাই ইহন্না, ফিলিপ ও বর্থলময়, থোমা ও খাজনা আদায়কারী মথি, আলফের ছেলে ইয়াকুব ও থদ্দেও, মৌলবাদী শিমন, এবং ঈসাকে যে শত্রুদের হাতে ধরিয়ে দিয়েছিল সেই এহুদা ইস্কারিয়ত।
এই ১২ জন সাহাবিকে ঈসা সঙ্গী করেছিলেন। কিছু মহিলা ছিলেন যারা সবসময় ঈসাকে অনুসরণ করত। এরা হলেন মরিয়ম, যাকে মগদলিনী বলা হতো, ও যার মধ্যে থেকে ৬০টা ভূত বের করা হয়েছিল, বাদশাহ হেরোদের কর্মচারী কুশের স্ত্রী জোহানা, সোসান্না এবং আরও অনেক স্ত্রীলোক। ঈসা ও তার সাহাবিদের সেবা যত্নের জন্য এরা সবাই নিজের টাকা পয়সা থেকে খরচ করতেন। আমরা ইতিমধ্যে দেখেছি ঈসার শিক্ষায় সকল লোক আশ্চর্য হতো, কারণ তিনি অধিকারের সাথে শিক্ষা দিতেন, যা ধর্মীয় ওস্তাদেরা দিতে পারত না। ঈসার অধিকার শুধু সাধারণ কালামে সীমাবদ্ধ ছিল না, কিন্তু তার শক্তিশালী কাজের মধ্যেও তা প্রকাশ পেত। কিতাব বলে,
আল্লাহর রাজ্য তো কথার ব্যাপার নয়, তা শক্তির ব্যাপার।
আজকের অধ্যায়ে আমরা দেখব কিভাবে ঈসা সমস্ত সৃষ্টি এবং সমস্ত শক্তির উপর ক্ষমতা এবং কর্তৃত্ব পেয়েছেন। মার্ক লিখিত সুষমাচারের ৪ অধ্যায় শুরু করছি। কিতাব বলে,
সেই দিন সন্ধ্যাবেলা ঈসা তার সাহাবিদের বললেন, চলো আমরা সাগরের ওপারে যাই। তখন সাহাবিরা লোকদের ছেড়ে ঈসা যে নৌকায় ছিলেন সেই নৌকাতে করে তাকে নিয়ে চললেন। অবশ্য সেখানে আরও অন্য নৌকাও ছিল। নৌকা যখন চলছিল তখন একটা ভীষণ ঝড় উঠল এবং ঢেউগুলো নৌকার উপর এমনভাবে আছড়ে পড়ল যে নৌকা পানিতে ভরে উঠতে লাগল। ঈসা কিন্তু নৌকার পিছন দিকে একটা বালিশের উপর মাথা রেখে ঘুমাচ্ছিলেন। সাহাবিরা তাকে জাগিয়ে বললেন, হুজুর, আমরা যে মারা পড়ছি সেদিকে কি আপনার খেয়াল নেই? ঈসা উঠে বাতাসকে ধমক দিলেন এবং সাগরকে বললেন, থামো, শান্ত হও। তাতে বাতাস থেমে গেল ও সবকিছু খুব শান্ত হয়ে গেল। তিনি সাহাবিদের বললেন, তোমরা ভয় পাও কেন? এখনও কি তোমাদের বিশ্বাস হয়নি? এতে সাহাবিরা ভীষণ ভয় পেলেন এবং নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, ইনি কে যে বাতাস এবং সাগরও তার কথা শোনে? তারপর ঈসা ও তার সাহাবিরা গালিল সাগর পার হয়ে গেরাসেনীদের এলাকায় গেলেন। ঈসা নৌকা থেকে নামতেই ভূতে পাওয়া একজন লোক কবরস্থান থেকে বের হয়ে তার সামনে আসল। লোকটা কবরস্থানেই থাকত এবং শিকল দিয়েও কেউ আর তাকে বেঁধে রাখতে পারত না। তার হাত পা প্রায় শিকল দিয়ে বাঁধা হতো, কিন্তু সে শিকল ছিঁড়ে ফেলত এবং পায়ের বেড়ি ভেঙে ফেলত। কেউই তাকে সামলাতে পারত না। সে দিন রাত কবরে কবরে ও পাহাড়ে পাহাড়ে চিৎকার করে বেড়াত এবং পাথর দিয়ে নিজেই নিজের শরীর কাটত। ঈসাকে দূর থেকে দেখে সে দৌড়ে এসে তার পায়ের উপর উবুর হয়ে পড়ল, আর সে চিৎকার করে বলল, আল্লাহ তালার পুত্র ঈসা, আমার সঙ্গে আপনার কি দরকার? আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি আমাকে যন্ত্রণা দেবেন না। সে এই কথা বলল কারণ ঈসা তাকে বলেছিলেন, ভূত, এই লোকটির মধ্য থেকে বের হয়ে যাও। ঈসা তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? সে বলল, আমার নাম বাহিনী, কারণ আমরা অনেকে আছি। সে ঈসাকে বারবার কাকুতি মিনতি করে বলল যেন তিনি সেই এলাকা থেকে তাদের বের করে না দেন। সেই সময় সেই জায়গার কাছে পাহাড়ের গায়ে খুব বড় একপাল শূকর চড়ছিল। ভূতেরা ঈসাকে মিনতি করে বলল, ওই শূকরের পালের মধ্যে আমাদের পাঠিয়ে দিন, ওদের মধ্যে আমাদের ঢুকতে দিন। ঈসা অনুমতি দিলে পর সেই ভূতেরা বের হয়ে শূকরগুলোর মধ্যে গেল। তাতে সমস্ত শূকর ঢালু পার দিয়ে জোরে দৌড়ে গেল এবং সাগরের মধ্যে পড়ে ডুবে মরল। সেই পালের মধ্যে প্রায় 2000 শূকর ছিল। যারা শূকর চড়াচ্ছিল তারা তখন পালিয়ে গিয়ে গ্রামে এবং তার আশেপাশের সব জায়গায় এই খবর দিল। তখন লোকেরা দেখতে আসল কি হয়েছে। তারা ঈসার কাছে এসে দেখল, যাকে অনেকগুলো ভূতে পেয়েছিল সেই লোকটা কাপড় চোপড় পরে সুস্থ মনে বসে আছে। এ দেখে লোকেরা ভয় পেল। এই ঘটনা যারা দেখেছিল তারা সেই ভূতে পাওয়া লোকটির বিষয় ও সেই শূকরগুলোর বিষয় লোকদের জানাল। এতে লোকেরা ঈসাকে অনুরোধ করতে লাগল যেন তিনি তাদের এলাকা ছেড়ে চলে যান। ঈসা যখন নৌকায় উঠছিলেন তখন যাকে ভূতে পেয়েছিল সেই লোকটি তার সঙ্গে যাবার জন্য মিনতি করতে লাগল। কিন্তু ঈসা তাকে এই বলে বিদায় করলেন, তুমি তোমার বাড়িতে ফিরে যাও এবং মাবুদ তোমার জন্য কত বড় কাজ করেছেন ও তোমার উপর কত দয়া দেখিয়েছেন তা গিয়ে তোমার বাড়ির লোকদের বলো। লোকটি যখন চলে গেল তখন ঈসা তার জন্য কত বড় কাজ করেছেন তা দেকাপলি এলাকায় বলে বেড়াতে লাগল। তাতে সবাই আশ্চর্য হল। ঈসা যখন নৌকায় করে আবার সাগরের অন্য পাড়ে গেলেন তখন তার চারপাশে অনেক লোক এসে ভিড় করল। তিনি তখনও সাগরের পাড়ে ছিলেন। সেই সময় জাইর নামে ইহুদি মজলিশখানার একজন নেতা সেখানে আসলেন এবং ঈসাকে দেখে তার পায়ের উপর উবুর হয়ে পড়লেন। তিনি ঈসাকে মিনতি করে বললেন, আমার মেয়েটা মারা যাবার মতো হয়েছে, আপনি এসে তার উপর আপনার হাত রাখুন, তাতে সে সুস্থ হয়ে উঠবে। তখন ঈসা তার সঙ্গে চললেন। অনেক লোক ঈসার সঙ্গে সঙ্গে যাচ্ছিল এবং তার চারপাশে ঠেলাঠেলি করছিল। সেই ভিড়ের মধ্যে একজন লোক ছিল যে 12 বছর ধরে রক্তস্রাব রোগে ভুগছিল। অনেক ডাক্তারের হাতে সে অনেক কষ্ট পেয়েছিল এবং তার যা কিছু ছিল সবই সে খরচ করেছিল। কিন্তু ভালো হবার বদলে দিন দিনই তার অবস্থা খারাপ হচ্ছিল। ঈসার বিষয় শুনে সে ভিড়ের মধ্যেই ঈসার ঠিক পিছনে এসে তার চাদরটা ছুঁল, কারণ সে ভেবেছিল যদি কেবল তাঁর কাপড় সে ছুঁতে পারে তাহলেই সে ভালো হয়ে যাবে। ঈসার চাদরটা ছোঁয়ার সঙ্গে সঙ্গেই তার রক্তস্রাব বন্ধ হল এবং সে তার নিজের শরীরের মধ্যেই বুঝল তার অসুখ ভালো হয়ে গেছে। ঈসা তখনই বুঝলেন তার মধ্য থেকে শক্তি বের হয়েছে। সেই জন্য তিনি ভিড়ের চারদিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কে আমার কাপড় ছুঁল? তার সাহাবিরা বললেন, আপনি তো দেখছেন লোকে আপনার চারপাশে ঠেলাঠেলি করছে, আর তবুও আপনি বলছেন কে আপনাকে ছুঁল? এই কাজ কে করেছে তা দেখবার জন্য তবুও ঈসা চারদিকে তাকাতে লাগলেন। সেই স্ত্রীলোকটির যা হয়েছে তা বুঝে সে কাঁপতে কাঁপতে এসে ঈসার পায়ে পড়ল এবং সব বিষয় জানাল। ঈসা তাকে বললেন, মা, তুমি বিশ্বাস করেছ বলে সুস্থ হয়েছ, শান্তিতে চলে যাও, তোমার আর এই কষ্ট না হোক। ঈসা তখনও কথা বলছিলেন এমন সময় সেই মজলিশখানার জাইরের ঘর থেকে কয়েকজন লোক এসে জাইরকে বলল, আপনার মেয়েটা মারা গেছে, হুজুরকে আর কষ্ট দেবেন না। সেই লোকগুলোর কথা শুনে ঈসা জাইরকে বললেন, ভয় করবেন না, কেবল বিশ্বাস করুন। ঈসা কেবল পিতর ইয়াকুব ও ইয়াকুবের ভাই ইউহন্নাকে তার সঙ্গে নিলেন। পরে জাইরের বাড়িতে এসে তিনি দেখলেন খুব গোলমাল হচ্ছে, লোকেরা জোরে জোরে কান্নাকাটি করছে। ঈসা ভিতরে গিয়ে লোকদের বললেন, আপনারা কেন গোলমাল ও কান্নাকাটি করছেন? মেয়েটি মারা যায়নি, ঘুমাচ্ছে। এই কথা শুনে লোকেরা হাসাহাসি করতে লাগল। তখন ঈসা তাদের সবাইকে ঘর থেকে বাইরে যেতে বললেন। তারপর তিনি মেয়েটির মা বাবা এবং তার সঙ্গে সাহাবিদের নিয়ে মেয়েটি যে ঘরে ছিল সেই ঘরে ঢুকলেন। মেয়েটির বয়স ছিল 12 বছর। ঈসা মেয়েটির হাত ধরে বললেন, টালিথা কুম, অর্থাৎ খুকি, তোমাকে বলছি ওঠো। আর তখনই মেয়েটি উঠে হেঁটে বেড়াতে লাগল। এতে তারা খুব আশ্চর্য হয়ে গেলেন। এই ঘটনার কথা কাউকে না জানাবার জন্য ঈসা কড়া হুকুম দিলেন এবং মেয়েটিকে কিছু খেতে দিতে বললেন। ঈসা সেই জায়গা ছেড়ে চলে যাবার সময় দুজন অন্ধ লোক তার পিছনে পিছনে চলল। তারা চিৎকার করে বলতে লাগল, দাউদের বংশধর, আমাদের দয়া করুন। ঈসা ঘরে ঢুকলে পর সেই অন্ধ লোকেরা তার কাছে আসল। তখন তিনি তাদের বললেন, তোমরা কি বিশ্বাস করো যে আমি এই কাজ করতে পারি? তারা বলল, জি হুজুর, করি। তিনি তাদের চোখ ছুঁয়ে বললেন, তোমরা যেমন বিশ্বাস করেছ তোমাদের প্রতি তেমনই করা হোক। আর তখনই তাদের চোখ খুলে গেল। ঈসা খুব কঠোরভাবে তাদের বললেন, দেখো, কেউ যেন জানতে না পারে। কিন্তু তারা বাইরে গিয়ে সেই এলাকার সমস্ত জায়গায় ঈসার খবর ছড়িয়ে দিল। সেই দুজন লোক যখন চলে যাচ্ছিল তখন লোকেরা ভূতে পাওয়া একজন বোবালককে ঈসার কাছে আনল। ঈসা সেই ভূতকে ছাড়াবার পর লোকটা কথা বলতে লাগল। তাতে সবাই আশ্চর্য হয়ে বলল, ইসরায়েল দেশে আর কখনো এই রকম দেখা যায়নি। তখন ফরিসিরা বললেন, সে ভূতদের বাদশার সাহায্যে ভূত ছাড়ায়। এরপর ঈসা সেই জায়গা ছেড়ে নিজের গ্রামে গেলেন আর তার সাহাবিরাও তার সঙ্গে গেলেন। বিশ্রামবারে তিনি মজলিশখানায় গিয়ে শিক্ষা দিতে লাগলেন। অনেক লোক তার কথা শুনে আশ্চর্য হয়ে বলতে লাগল, এই লোক কোথা থেকে এইসব পেল? এই যে জ্ঞান তাকে দেয়া হয়েছে এই বা কি? আবার সে অলৌকিক চিহ্ন কাজও করছে। এ কি সেই ছুতার মিস্ত্রি নয়? এ কি মরিয়মের ছেলে নয়? ইয়াকুব, ইউসুফ, এহুদা ও শিমনের ভাই নয়? তার বোনেরা কি এখানে আমাদের মধ্যে নেই? এইভাবে ঈসাকে নিয়ে লোকদের মনে বাধা আসতে লাগল। তখন ঈসা তাদের বললেন, নিজের গ্রাম, নিজের আত্মীয় স্বজন ও নিজের বাড়ি ছাড়া আর সব জায়গাতেই নবীরা সম্মান পান। তারপর তিনি কয়েকজন অসুস্থ লোকের উপর হাত রেখে তাদের সুস্থ করলেন, কিন্তু সেখানে আর কোনো অলৌকিক চিহ্ন কাজ করা সম্ভব হল না। লোকেরা তার উপর ঈমান আনল না দেখে তিনি খুব আশ্চর্য হলেন। এরপর ঈসা গ্রামে গ্রামে গিয়ে লোকদের শিক্ষা দিতে লাগলেন। পরে তিনি তার সেই 12 জন সাহাবিকে নিজের কাছে ডাকলেন এবং তবলিগ করবার জন্য 2 জন 2 জন করে পাঠিয়ে দিলেন। তিনি ভূতদের উপর তাদের ক্ষমতা দিলেন। যাত্রাপথের জন্য একটা লাঠি ছাড়া আর কিছুই তিনি সাহাবিদের নিতে দিলেন না। রুটি, থলি, কোমর বাঁধনিতে পয়সা পর্যন্ত নিতে তিনি তাদের নিষেধ করলেন। দেখো, আমি নেকড়ে বাঘের মধ্যে ভেড়ার মতো তোমাদের পাঠাচ্ছি, এই জন্য সাপের মতো সতর্ক হও এবং কবুতরের মতো সরল হও। সাবধান থেকো, কারণ মানুষ বিচার সভার লোকদের হাতে তোমাদের ধরিয়ে দেবে এবং তাদের মজলিশখানায় তোমাদের বেত মারবে। যারা কেবল শরীরটা মেরে ফেলতে পারে কিন্তু রুহকে মারতে পারে না তাদের ভয় করো না। যিনি শরীর এবং রুহ দুইটাই জাহান্নামে ধ্বংস করতে পারেন বরং তাকেই ভয় করো। আমি দুনিয়াতে শান্তি দিতে এসেছি এই কথা মনে করো না। আমি শান্তি দিতে আসিনি, বরং মানুষকে মানুষের বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি। ছেলেকে বাবার বিরুদ্ধে, মেয়েকে মায়ের বিরুদ্ধে, স্ত্রীকে শাশুড়ির বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি। একজন মানুষের নিজের পরিবারের লোকেরাই তার শত্রু হবে। যে কেউ আমার চেয়ে পিতামাতাকে বেশি ভালোবাসে সে আমার উপযুক্ত নয়, আর যে কেউ ছেলে বা মেয়েকে আমার চেয়ে বেশি ভালোবাসে সে আমার উপযুক্ত নয়। যে কেউ নিজের জীবন রক্ষা করতে চায় সে তার সত্যিকারের জীবন হারাবে, কিন্তু যে কেউ আমার জন্য তার প্রাণ হারায় সে তার সত্যিকারের জীবন রক্ষা করবে।
এইভাবে প্রভু ঈসা তার কথা এবং কাজে আল্লাহর শক্তিতে পরিপূর্ণ ছিলেন। যে জনগণরা তাকে অনুসরণ করেছিল তারা অবাক হয়েছিল এবং বলতে থাকল,
এই লোক কোথা থেকে এই সব পেল? এই যে জ্ঞান তাকে দেওয়া হয়েছে এই বা কি? আবার সে অলৌকিক চিহ্ন কাজও করছে।
কোথা থেকে ঈসা ক্ষমতা এবং জ্ঞান পেল? তিনি এটি কোথাও থেকে পাননি, কারণ তিনি নিজেই আল্লাহর ক্ষমতা এবং জ্ঞান। প্রভু ঈসা যত শক্তিশালী কাজ দুনিয়াতে করেছেন তা এই বিষয়টি দেখানোর জন্য যে তিনি কোথা থেকে এসেছেন এবং তিনি কে। প্রতিটি সৃষ্টির উপর এবং সমস্ত শক্তির উপর তার কর্তৃত্ব ছিল, কারণ তিনি ছিলেন রুহুল আল্লাহ এবং কালেমাতুল্লাহ, আল্লাহর রুহু এবং আল্লাহর কালাম, যার কারণে ঈসা অশান্ত ঝড়কে শান্ত করতে পারতেন এবং বদরুহুকে এক বাক্যে দূর করতে পারতেন। আল্লাহর সকল অগণিত শক্তি ঈসার ভিতরে ছিল, যার কারণে তাকে ছোঁয়ামাত্র 12 বছরের রক্তস্রাব থেকে সেই মহিলা মুক্ত হয়েছিল। এই মহিলা অনেক ডাক্তারের পিছনে এবং ঔষধের পিছনে টাকা নষ্ট করেছিল, কিন্তু যে মুহূর্তে তিনি ঈসার কাপড় স্পর্শ করলেন তখনই সে সুস্থ হয়ে উঠলেন। একইভাবে যখন ঈসা দুইজন অন্ধের চোখ স্পর্শ করলেন তারা দেখতে পেল। ঈসার শক্তি একজন সাধারণ নবীর চেয়ে বেশি কিছু ছিল, কারণ তিনি নিজেই মানুষের দেহে আল্লাহর কালাম ছিলেন। হ্যাঁ, আল্লাহর কালাম আমাদেরকে বলে সকল শক্তি এবং কর্তৃত্ব ঈসা মসীহকে দেওয়া হয়েছিল, যার কারণে যদি আপনি আপনার জীবনের নাজাতদাতা এবং প্রভু হিসাবে ঈসা মসীহকে গ্রহণ করেন তাহলে কোনো কিছুকেই আপনার ভয় করতে হবে না। মৃত্যুকে না, জীবনকে না, বদরুহকে না, জাদুকরকে না, বর্তমানকে না, ভবিষ্যৎকে না। আপনার আর সুন্নতি পোশাক পরতে হবে না অথবা কোনো রক্ষাকারী আত্মার উদ্দেশ্যে টাকা দিতে হবে না, কারণ ঈসাই আপনাকে রক্ষা করবেন।
আল্লাহর সমস্ত পূর্ণতা মসীহের মধ্যে শরীর নিয়ে বাস করছে, আর মসীহের সঙ্গে যুক্ত হয়ে তোমরাও সেই পূর্ণতা পেয়েছ। তিনি আসমানের সমস্ত শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের উপরে।
প্রিয় শ্রোতাবন্ধু, আপনি কি তার উপর ঈমান আনতে যাচ্ছেন যার কাছে সকল ক্ষমতা এবং কর্তৃত্ব দেওয়া হয়েছে, নাকি আপনি দুনিয়ার ক্ষুদ্রতর শক্তি এবং কর্তৃত্বে বিশ্বাস করছেন? শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, আর আমাদের মোবাইল নম্বর হচ্ছে 01905880851। আমি আবারও বলছি 01905880851। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী অধ্যায়নে প্রভুর ইচ্ছায় আমরা ইঞ্জিল শরীফ থেকে দেখব কিভাবে ঈসা উপমার সাথে জনগণকে শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ যেন তার মসীহের সম্পর্কে তার ঘোষণার দ্বারা আপনাকে রহমত এবং শিক্ষা দান করে।
আল্লাহর সমস্ত পূর্ণতা মসীহের মধ্যে শরীর নিয়ে বাস করছে।